শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান কালামি ইলাহি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই মোবারকবাদ। আশা রাখি নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধু, দুনিয়ার কোনো মানুষই অন্ধকার ভালোবাসে না, সবাই আলো চায়, কারণ আলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। প্রিয় বন্ধু, আজ যদি আপনার হৃদয় অন্ধকারে ভরা থাকে, সেই অন্ধকার দূর করে আলোর রোশনি নিয়ে কালামি ইলাহি আপনার কাছে উপস্থিত। আপনি শ্রবণ করছেন কালামি ইলাহির আসমানি কিতাবের আলোচনা। তাহলে আর দেরি নয় বন্ধু, একটি মিষ্টি মধুর সঙ্গীতের সুর মূর্ছনায় আসমানি কিতাবের কালাম শোনার জন্য আপনি প্রস্তুত হন।
প্রিয় শ্রোতা বন্ধু, কালাম ই ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি মহান খোদার রহমতে সুখী ও সুন্দর জীবনযাপন করছেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে তা আমাদের পত্রের মাধ্যমে জানাবেন। অনুষ্ঠান শেষে আমাদের ঠিকানা জানতে পারবেন। প্রতিদিনের মতো আজও কালামের ডালি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। তাহলে আর দেরি না করে আসুন, আমরা মহান আল্লাহর কাছে মোনাজাত করে আজকের আলোচনা শুরু করি। হে মহান খোদা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের ভালোবেসে এবং মহাবোধ করে তোমার পবিত্র কালামের আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছ। তুমি আমাদের উপযুক্ত জ্ঞান দান করো, যেন আমরা তোমার কালামের আলোচনা শুনতে পারি ও তার নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি। তোমার কালাম যেন আমাদের জীবন চলার পথের একমাত্র সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারি। তোমার কালামের নির্দেশ অনুসারে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং তোমার কালামের দ্বারা যেন আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সে মতো তুমি আমাদেরকে রহমত দান করো। আমাদের পাপ অযোগ্যতা সকল ক্ষমা করো। এ সকল মোনাজাত তোমার প্রিয় পুত্র ঈসা মসীহের নামে চাই, আমিন। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা পবিত্র কিতাবুল মুকাদ্দাসের ইঞ্জিল শরীফ খণ্ডের একটি নতুন পুস্তকের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম থিসলোনিকে পুস্তকের আলোচনা আমরা শুনতে পাব। পৌলের সর্বপ্রথম পত্র সম্পর্কে আজ খেয়াল করব, যা সর্বপ্রথম লিখিত পত্র হলেও পৌলের লিখিত পত্রগুলির পর্যায়ক্রম ভিত্তিক বিচারে থিসলোনিকীয় পত্র নামে শেষের দিকে স্থান পেয়েছে। কোন এক সময় বা খ্রিস্টাব্দে এই পত্র লিখিত হয়েছিল। থিসলোনিকীয় ছিল রোম সাম্রাজ্যের এক বসতি অঞ্চল। রোম দ্বারা অধিকৃত জাতিবর্গকে রোমীয়রা জাতিগতভাবে কতগুলি গোষ্ঠীতে বিভক্ত করে রাখত এবং তাদেরকে রোমীয় আচার ব্যবহার রীতিনীতি ও আইনকানুনের অধীনস্থ হতে বাধ্য করত। থিসলোনিকীয় ছিল রোম সাম্রাজ্যের অনুরূপ এক গুরুত্বপূর্ণ বসতি ও গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো যেন এক একটা ছোটখাটো রোম নগরী। থিসলোনিকীয়ের অবস্থিতি ছিল ফিলিপিয় হতে প্রায় 100 মাইল পশ্চিমে এবং এথেন্স শহর হতে প্রায় 50 মাইল উত্তরে। সিমেরু বলেন যে থিসলোনিকীয় রোম সাম্রাজ্যের এক বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত ছিল। রোম সাম্রাজ্যের কেন্দ্রস্থলের দক্ষিণে মেসিডোনিয়ার এক মুখ্য নগরী ছিল। এই থিসলোনিকীয়ের আদি নাম ছিল আর্মা। অতিরিক্ত উষ্ণ প্রস্রবণ থাকায় মহাবীর আলেকজান্ডারের 4 জন প্রধান সেনাপতির অন্যতম কেসেন্ডার সাম্রাজ্যের বিভাজক মেসিডোনিয়া অধিকার করার পর থিসলোনিকীয় নিজের বাসভবন নির্মাণ করেন, আর তখনই তিনি তার স্ত্রী থিসলোনিকীয় নাম অনুসারে শহরটির নাম নতুনীকৃত করলেন। এই স্ত্রী ছিলেন মহাবীর আলেকজান্ডারের ভগিনী স্থানিয়া। এই নগরীটির অস্তিত্ব এখনও বর্তমানে দেখা যায়। বর্তমান নাম সেলোনিকা। প্রেরিত পৌলের দ্বিতীয় তবলিক যাত্রায় এই জামাতের প্রতিষ্ঠা হয়। তৎকালে এই জামাত ছিল আদর্শ জামাত। হযরত পৌল এই পত্রের প্রথমটির মধ্যে তার উল্লেখ করেছেন। আসুন লক্ষ্য করি, প্রথম থিসলোনিকীয় 1:7 পাঠ করছি। এতে মেসিডোনিয়ার আর আখায়া প্রদেশের সব ইমানদারদের কাছে তোমরা একটা আদর্শ হয়েছ। আজ আমরা যাকে গ্রীস বলে জানি তার চারিদিকে এই থিসলোনিকীয় জামাত সাক্ষী স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধু, এই জামাত সম্পর্কে হযরত পৌল দ্বিতীয় করিন্থীয় তার 8:1-5 মধ্যে উল্লেখ করেছেন যে এই জামাতটি করিন্থীয় জামাতের জন্য এক নমুনা স্বরূপই ছিল। আসুন আয়াতটি আমরা লক্ষ্য করি। ভাইয়েরা, মেসিডোনিয়ার জামাতগুলো আল্লাহর কাছ থেকে যে বিশেষ রহমত পেয়েছে সেই বিষয়ে আমরা তোমাদের জানাচ্ছি। অনেক কষ্ট ভোগ করবার মধ্য দিয়ে যদিও তাদের খুব পরীক্ষা চলছিল এবং যদিও তারা খুব গরিব ছিল, তবু তাদের মনে এত আনন্দ ছিল যে তারা খোলা হাতে দান করেছিল। আমি তাদের পক্ষে এই সাক্ষী দিচ্ছি যে তারা ইচ্ছা করেই নিজেদের সাধ্যমতো এমনকি স্বাদের অতিরিক্ত দান করেছিল। তারা খুব আগ্রহের সঙ্গে আমাদের কাছে অনুরোধ করেছিল যেন আল্লাহর যে লোকেরা অভাবের মধ্যে আছে তাদের অভাব মিটাবার কাছে তারা অংশগ্রহণ করবার সুযোগ পায়। আমাদের আশার অতিরিক্ত তারা দান করেছিল। তারা নিজেদেরই প্রথমে প্রভুর কাছে ও পরে আল্লাহর ইচ্ছামতো আমাদের কাছে দিয়ে দিয়েছিল। প্রিয় বন্ধু, পত্র লেখা প্রসঙ্গে বলা যায় যে আপনি জানেন হযরত পৌল ও বার্নাবা তাদের তবলিগ যাত্রাতে পৃথক হয়েছিলেন। হযরত পৌল শিলকে ও যাত্রাবর্তে ডাক্তার লুক ও তিমোথিওকে সঙ্গে নিলেন। গালাতীয় জামাতগুলিতেও সাক্ষাৎ করলেন। তৎপরে এশিয়া মাইনরে অর্থাৎ বর্তমানে যা তুর্কি নামে পরিচিত তথাকার ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে সেবার্থে একটা বিস্তীর্ণ পরিবেষ্টনে কাজ করতে উদ্যোগী হয়ে উঠলেন। মনে হয় এ স্থলে তিনি তার তবলিগ যাত্রাকে চালিয়ে যাইতে চাইলেন, কেননা তার তৃতীয় তবলিগ যাত্রায় তিনি ইফিসের প্রধান কার্যালয় স্থাপন করেছিলেন এবং সম্ভবত সেই স্থানে তিনি সর্বোৎকৃষ্ট তবলিগ কার্যে সম্পাদন করেছিলেন। কিন্তু তার দ্বিতীয় তবলিগ যাত্রায় মাবুদ তার সম্মুখে এক প্রতিবন্ধক সৃষ্টি করলেন। তিনি দক্ষিণ দিকে যাওয়ার ইচ্ছাকে স্থগিত রাখলেন। তিনি বেথানিয়ার যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু মাবুদের রূহ পুনরায় বাধা প্রদান করলেন। উত্তর বা দক্ষিণে কোথাও হযরত পৌল যাত্রা না করে পশ্চিমে যাত্রা করে ত্রোয়াতে পৌঁছালেন। সেখানে তিনি অপেক্ষা করলেন মাবুদের আদেশের জন্য। তিনি দেখা পেলেন মাকেদনীয় এক মানুষের আর ফিলিপিয়তে যাত্রা করলেন। সাক্ষাৎ পেলেন লিডিয়ান নাম্নী এক স্ত্রীলোকের, বস্ত্র বিক্রয়কারিণীর। শহরের অপরাপর মানুষগুলোর সঙ্গে লিডিয়াকে মাবুদের সান্নিধ্যে পরিচালিত করলেন। এইভাবে ফিলিপিয়তে হযরত পৌল এক জামাত স্থাপন করলেন। অতঃপর হযরত পৌল যাত্রা করলেন থিসলোনিকিয়তে। আমরা দেখতে পাই সেখানে তিনি তিনটি বিশ্রামবার অতিবাহিত করলেন, অর্থাৎ প্রায় এক মাসের কিছু কম সময়ে তিনি সেখানে যাপন করলেন। কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যেই এক সুবৃহৎ সেবাকার্য তিনি সেখানে সম্পাদন করেছিলেন। হযরত পৌল ছিলেন এক করিতকর্মা তবলিককারী, প্রকৃত সেবক। সেখানে এক বৃহৎ জনগোষ্ঠীকে তিনি মসীহের সঙ্গে পরিচয় করালেন। সেই স্বল্প সময়ে তিনি যে শুধু স্থানীয় জামাত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন তাই নয়, বরং সেই জামাতের ব্যক্তিদেরকে মসীহতে ইমানদার বিষয়ক এক মহান উপদেশ প্রদান করলেন। তার সেই তবলিককারী তবলিক সম্পর্কে এক বিরাট বিরোধিতা শুরু হয়। থিসলোনিকে হতে হযরত পৌলকে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে গিয়ে হযরত পৌল গেলেন বিরয়াতে, কিন্তু শত্রুপক্ষ বিরয়া পর্যন্ত তার পিছনে পিছনে ধাওয়া করে গেলেন। অতএব হযরত পৌল শীল ও তিমোথিওকে বিরয়াতে রেখে এথেন্সে চলে গেলেন। এথেন্সে কিছুকাল অতিবাহিত করার পর হযরত পৌল গেলেন করিন্থে। সম্ভবত এই কারণেই করিন্থে তিমোথিও ও শীল থিসলোনিকীয় সম্পর্কে সংবাদ বহন করে নিয়ে এলেন। প্রিয় বন্ধু, লক্ষ্য করি এখানে দেখুন, প্রথম থিসলোনিকীয় 3:6 লেখা আছে, এখন তিমোথিও তোমাদের কাছ থেকে আমাদের কাছে ফিরে এসে তোমাদের মহব্বত ও ইমান সম্বন্ধে ভালো খবরই দিয়েছে। তিনি বলেছেন মহব্বতের মনোভাব নিয়ে তোমরা সব সময় আমাদের মনে করে থাকো, আর আমরা যেমন তোমাদের দেখতে চাইছি তেমনি তোমরাও আমাদের দেখতে চাইছ। প্রিয় বন্ধু, ভক্ত তিমোথিও থিসলোনিকিয়াতে ইমানদারদের কষ্টদায়ক সমস্যাজনিত কিছু প্রশ্ন হযরত পৌলের কাছে এনেছিলেন। এ প্রতি উত্তরে হযরত পৌল লিখলেন প্রথম পত্রখানি, ইমানদাদের রোহানিক জীবনে অগ্রগতির উদ্দেশ্যে, তাদের সান্ত্বনা প্রদান করার জন্য। তিনি যদিও থিসলনিকিয়াতে এক মাসের কিছু কম সময় অতিবাহিত করেছিলেন, তবু ঈসা মসীহের দ্বিতীয় আগমনের বিষয়ক উপদেশের ছোঁয়া জামাতে তিনি দিয়েছিলেন। নবাগত ইমানদারদের পক্ষে এ বিষয় বোধোতীত বলে তিনি মনে করেননি। এটি অলৌকিক রকমের এক চিত্তাকর্ষক বিষয় মনে হলেও লক্ষ্য করা যায় যে সেখানে একশো বছর পূর্বের জামাতগুলি এখনও রয়েছে, যাদের সদস্যরা জামাতের রূপান্তর ও ঊর্ধ্বনীত হওয়া এই পৃথিবীতে হাজার বৎসরব্যাপী রাজত্ব গ্রহণে ইসামসের আগমন প্রবৃত্তি বিষয়গুলি সম্পর্কে অস্পষ্ট ধারণা মনে পোষণ করেছে এক মাসও পুরো নয়, এমন থিসলনিকীয় জামাতের প্রতি দেখছি। হযরত পৌল এই সমস্ত উপদেশ জ্ঞাপন করছেন, অর্থাৎ হযরত পৌল সে পেরিতগণকে স্পষ্টতই ইসামসির গোপন আগমন, তার আসন্ন দ্বিতীয় আগমন সম্পর্কিত বিষয় ইমানদারদের কাছে গুরুত্ব দিয়ে প্রকাশ করতেন। হযরত পৌল সেখান হতে চলে যাওয়ার সময় পর্যন্ত কিছু কিছু সাধুসন্ত যারা ইসামসির ইমানদার হলেন, মসিহতে জীবন ধারণ করলেন, তারা মারা গেলেন অর্থাৎ নিদ্রিত হলেন। এমন ঘটনায় থিসলনিকীয়দের মনে প্রশ্নের উদয় হল যে এই সমস্ত ভক্তগণ ইসামসির আগমনে রূপান্তরিত হবেন কিনা, উর্ধ্বনীত হবেন কিনা, সান্ত্বনার মাধ্যমে উৎফুল্ল কর। হযরত পৌল ইমানদারদের সঙ্গে সম্পর্কযুক্ত ভাবে ইসামসির দ্বিতীয় আগমনের বিষয় উল্লেখ করলেন, আর সেটাই হল পত্রের সার কথা। আপন মহিমায় ইসামসীয় নিজ রাজ্যে স্থাপন করবেন, এই উদ্দেশ্যে অধার্মিকদের পদানত কর। এক আকস্মিক বিপর্যয়ের মধ্য দিয়ে যখন ইসামসীয় উপস্থিত হবেন, সেই বিষয়টির সঙ্গে অর্থাৎ প্রকাশিত কালাম এর ১৯টুকু ১১ হতে ১৬ আয়াতের মধ্যে দেখতে পাই, সেখানে লেখা আছে, এই বিষয়টির সঙ্গে এক তুলনামূলক পার্থক্য বেশ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রিয় বন্ধু, পরে আমি দেখলাম বেহেস্ত খোলাই আছে, আর সেখানে একটা সাদা ঘোড়া রয়েছে, তিনি তার ঘোড়ার উপরে বসেছিলেন, তার নাম হল বিশ্বস্ত ও সত্য, তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন, তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মাথায় অনেক তাজ ছিল, তার গায়ে এমন একটা নাম লেখা ছিল যে নাম তিনি নিজে ছাড়া আর কেউ জানে না, তার পরনে ছিল রক্তে ডুবানো কাপড়, আর তার নাম হল আল্লাহর কালাম। বেহেস্তের সৈন্যদল সাদা পরিষ্কার মসিনার কাপড় পরে সাদা ঘোড়ার চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল, তিনি যেন সমস্ত জাতিকে আঘাত করতে পারেন, সেই জন্য তার মুখ থেকে একটা ধারালো ছোরা বের হয়ে আসছিল, তিনি লোহার দণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন, এবং আঙ্গুর মারাই করবার গর্তে তিনি আঙ্গুর পায়ে মারাবেন। এই আঙ্গুর মারাই করবার গর্ত হল সর্বশক্তিমান আল্লাহর ভয়ঙ্কর গজব। তার পোশাকে ও রানে এই নাম লেখা ছিল, বাদশাহদের বাদশাহ, প্রভুদের প্রভু। পত্রটির তিন ধরনের উদ্দেশ্য দেখা যায়। প্রথমত, তবলিগের প্রাথমিক সত্যে যুব ধর্মান্তরিত ব্যক্তিদেরকে সুনিশ্চিত করা। দ্বিতীয়ত, পবিত্র জীবন যাপনের উদ্দেশ্যে তাদেরকে চুক্তিবদ্ধ করা। তৃতীয়ত, ঈসামসীহের পুনরাগমন বিষয়ের মাধ্যমে তাদেরকে সুনিশ্চিতভাবে সান্ত্বনা প্রদান ও উৎসাহিত করে তোলা। থিসলনিকিয়াতে উপস্থিত পৌত্তলিকতা ও বিধর্মীয়তা সঙ্গে এক তুলনামূলক পার্থক্য হজরত পৌলের উপদেশে প্রকাশ পেয়েছে। থেসালোনিকিয়াতে বিধর্মী শিলা লিপিটি ক্রমশ মৃত্যুর পর কোন জাগতিক নেই, কবরস্থ হওয়ার পর কোন পূর্ণ সাক্ষাৎ নেই। প্রিয় বন্ধু, প্রথম ও দ্বিতীয় থেসালোনিকীয় পত্রের মধ্যে তুলনা লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম থেসালোনিকীয় পত্রে হযরত ঈসা মসীহর আগমনে পৃথিবী হতে মসীহর জামাত রূপান্তরিত হয়ে ঊর্ধ্বনীত হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। এক বিষয়বস্তু হল ঈসা মসীহের আগমনের এক শুদ্ধিকরণ, প্রত্যাশারূপে আমাদের জীবনকে পবিত্রীকরণে পরিচালনা করা উচিত। মানুষের মধ্যে রয়েছে কৌতূহল, ভবিষ্যৎবাণী সম্পর্কে শুধু তর্ক করার এক প্রবণতা। কিন্তু তবলিককারী ইউহন্না বলেন তার প্রথম পত্রের তিন রুকু তিন আয়াতে লেখা আছে, যে কেউ ঈসা মসীহের উপর এই আশা রাখে সে নিজেকে খাঁটি করতে থাকে, যেমন মসীহ খাঁটি। প্রিয় শ্রোতাবন্ধু, আমার বলা কথা হল জামাত রূপান্তর বিষয়ে আপনার ব্যগ্রতা, কৌতূহল ও উত্তেজনতা গুরুত্ব পাবার বিষয় নয়। গুরুত্ব দিন আপনি আপনার জীবন কিভাবে যাপন করছেন, সেই বিষয়ে মাবুদের সাথে আপনার প্রতিদিনের ও প্রতিটি মুহূর্তের সম্পর্কটা কেমন। দ্বিতীয় থেসালোনিকীয় পত্রে এই পৃথিবীতে রাজ্য স্থাপনের উদ্দেশ্যের কথা, মসীহ দ্বিতীয় আগমন যখন করবেন সে সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়েছে। ঈসা মসীহের গোপন আগমনে মধ্যাকাশে তার কনের জামাতের সাক্ষাৎ এবং এই পৃথিবীতে মসীহের সহস্র বৎসর রাজত্বকরণার্থে ঈসা মসীহের দ্বিতীয়বার আগমন হবে, এ দুটি পৃথক বিষয়। প্রিয় শ্রোতাবন্ধু, আমার মনে হয় আজকের দিনে ঈসা মসীহের ধর্ম তো একে বহুভাবে ভ্রান্ত করে ফেলা হয়েছে। জামাত নীত হওয়া ও প্রভুর এই পৃথিবীতে দ্বিতীয় আগমন দুটি সম্পূর্ণ পৃথক বিষয়, আমাদের তা বুঝতে হবে। আমরা এখন থেসালোনিকীয় পত্রের একটুকুতে দেখতে পাব ঈসা মসীহের আগমন হল এক প্রেরণাদায়ক প্রত্যাশা। প্রথম থেসালোনিকীয় একটুকু এক আয়াতে লেখা আছে, এই ভূমিকাটি অন্যান্য পত্রের প্রতি রূপ হলেও কিছু বৈশিষ্ট্য রয়ে গিয়েছে যার প্রতি আমাদের মনোনিবেশ করতেই হয়। হযরত পৌল তার সঙ্গে শীল ও তিমোথিওকে যুক্ত করেছেন। অভিবাদনের সঙ্গে যদিও শীল ও তিমোথির নাম হযরত পৌল যুক্ত করেছেন, তবু স্মরণে রাখুন যে থেসালোনিকীয় কিছু খবরাখবর সহই উভয়ে হযরত পৌলের কাছে ফিরেছেন। হযরত পৌলের সঙ্গে উভয়ের যুক্ত থাকার থেসালোনিকীয়গণ বুঝতে পারবে যে এই পত্রের বিষয়ে হযরত পৌল, শীল ও তিমোথিও সকলেই যুক্ত আছেন। তাছাড়া এর মাধ্যমে হযরত পৌলের এক অদ্ভুত রকমের নম্রতার স্বভাব প্রকাশ পায়। ঈসা মসীহের তবলিককারীদের হতে ভক্ত হযরত পৌল নিজেকেই কখনোই স্বতন্ত্রভাবে বিশেষ কেউ একজন হিসাবে দেখাতে চাননি। শীল ও তিমোথিও এই পত্র লেখার সময় নিজেদের নাম উল্লেখের বিষয় হয়তোবা জানতেন না। ভক্ত পৌল এর মধ্যে এটি এক মহত্বের পরিচয় বই কি। আজকাল তো জামাতের মধ্যে বিশেষভাবে দুটি মন্দতা কার্যকরী হয়ে উঠেছে। প্রথম কথা, তবলিককারী নিজেকে বেশি জাহিরি করতে চান। দ্বিতীয় কথা হল কালামের অন্তর্নিহিত বিষয়গুলি সমস্ত কিছু জানে না, কিন্তু ভাব দেখায় সকল কিছুই জানে, ফলে ভ্রান্ত ধারণা জন্মানো। আমার মনে হয় প্রত্যেক জামাতকে খুব সূক্ষ্মভাবে কালামে অধ্যয়নরত থাকতে হবে। থিসলোনিকেদের জামাতে, কিন্তু তার আগেই উল্লেখ আছে যে মহান মাবুদের ও ঈসা মসীহের উপস্থিতি। ঈসাই ইমানদারদের অবশ্যই মহান মাবুদকে তার ইমানের মধ্য দিয়ে অবশ্যই মহান মাবুদকে তার ইমানদার, আর সেটি এক আশ্চর্য নিরাপদ স্থান। আর যে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা হতেও তা নিরাপদ। মহান মাবুদ ও হযরত ঈসা মসীহের অবস্থিতি এক। মাবুদের তিনটি সত্তা, পিতা, পুত্র এবং পাকরূহ। মনুষ্যরূপে জন্মানোর জন্যই ঈসা মসীহ পুত্রের আখ্যা পান, এবং যেহেতু তিনি সন্তান নাম গ্রহণ করলেন, সেহেতু মাবুদ পিতার নাম গ্রহণ করছেন। আসুন লক্ষ্য করি ইহুন্না লিখিত সুখবর তার ১৭ ২১ ২৩ আয়াতের মধ্যে লেখা আছে, পিতা তুমি আমার সঙ্গে যুক্ত আছো আর আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তেমনি তারাও যে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাতে দুনিয়ার লোকেরা বিশ্বাস করতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ, যে মহিমা তুমি আমাকে দিয়েছ তা আমি তাদের দিয়েছি, যেন আমরা যেমন এক তারাও তেমনি এক হতে পারে, অর্থাৎ আমি তাদের সঙ্গে যুক্ত ও তুমি আমার সঙ্গে যুক্ত, আর এইভাবে যে তারা পূর্ণ হয়ে এক হতে পারে। প্রিয় বন্ধু, তাতে দুনিয়ার লোকেরা জানতে পারবে যে তুমি আমাকে পাঠিয়েছ, আর আমাকে যেমন তুমি মহব্বত কর তেমনি তাদেরও মহব্বত কর। ফিলিপীয় জামাতের জীবনধারা ও সমস্যাগুলো হতে এই থিসলোনিকীয় কিছু ভিন্নতা ছিল। ফিলিপীয় জামাতের মতোই মাবুদেরও সন্তান ঈসা মসীহ দাঁড়িয়েছেন, অন্যপত্রে এ বিষয় দেখতে পাই। কারণ পৌলের লিখিত প্রথম পত্রই হল এই থিসলোনিকীয়দের প্রতি পত্র। প্রিয় শ্রোতা বন্ধু, ঈসা মসীহ হলেন মাবুদ আল্লাহর একমাত্র পুত্র। যদি আমি ও আপনি সেই পুত্রের উপর ইমান আনি এবং তার ইচ্ছামতো জীবনযাপন করি, তাহলে আমরাও মাবুদ আল্লাহর পুত্র হবার অধিকার লাভ করব। আজ আর সময় নেই, আগামী অনুষ্ঠানে এ বিষয়ে আরও আলোচনা শুনব। খোদা আপনাকে তার কালামের মধ্য দিয়ে রহমত দান করুন। আমিন।
প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। কিন্তু আপনি যদি ঈসা মসীহ ও নাজাত সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের দুটি ঠিকানার যেকোনো একটিতে পত্রের মাধ্যমে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল কালাম ই ইলাহি, পোস্ট বক্স নম্বর 11110, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230, বাংলাদেশ। আরেকটি হল কালাম ই ইলাহি, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, কালাম ই ইলাহি, পোস্ট বক্স নম্বর 11110, উত্তরা মডেল টাউন, ঢাকা 1230, বাংলাদেশ। আরেকটি হল কালাম ই ইলাহি, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।